এর বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে, তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন, চলমান যুদ্ধে ইয়েমেনি বিজয়ী হবে বললেন আইআরজিসির প্রধান কমান্ডার। গাজার স্বাস্থ্যকেন্দ্রের উপর ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরানে। গাজার হাসপাতালে হামলা, মৃত্যু পরোয়ানার সামিল বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে মঙ্গলবার শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের যে ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলে দাবি। এবং আরাকচির বেইজিং সফর পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিঃশক্তির হস্তক্ষেপের ধ্বংসাত্মক দৃশ্যপটে পরিণত করার তীব্র বিরোধিতা করল ইরান ও চীন। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবর আখতার। ইহুদিবাদী ইসরায়েলের নেগেভ মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলায় অত্যাধুনিক একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি এখবর জানিয়ে বলেছেন তারা শনিবার ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলে তিনি জানিয়েছেন। শুক্রবার ইয়েমেনের জনগণ সারা দেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তারও ভূয়সী প্রশংসা করেন জেনারেল সারি। তিনি বলেন গাজা উপত্যকার উপর যতদিন ইসরায়েল অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইয়েমেনের এই প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে। ইহুদিবাদী ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি ইয়েমেনি জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন এই যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয়ী হবে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রত্যয় জানান জেনারেল সালামি। তিনি বলেন, ইয়েমেনিরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে। তিনি আরো বলেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি এবং প্রত্যেকে দেখছে ইয়েমেনের জনগণ কিভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনকে রক্ষা করছে এবং প্রতি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কিভাবে বিক্ষোভ মিছিল করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্যকেন্দ্রগুলোর উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসকে লেখা এক চিঠিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফার কান্ধি এই আহ্বান জানান। ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর উপর আগ্রাসন চালিয়ে আসছে এবং সর্বশেষ বৃহস্পতিবার রাতে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ বর্বরতা চালিয়েছে। ওইদিন ইসরায়েলি বাহিনী শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর গতকাল দখলদার বাহিনী হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এবং কয়েকজন কর্মীকে আটক করে। ইহুদিবাদী ইসরায়েলের এই বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী। এদিকে গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্স পেজে এক পোস্টে বলেছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের এই যুদ্ধ প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করার সামিল। গাজার স্বাস্থ্য খাতের বিরুদ্ধে ইসরায়েলের এই ভয়াবহ বিভৎসতার অবশ্যই অবসান ঘটাতে হবে এবং সেখানকার স্বাস্থ্য খাতকে রক্ষা করতে হবে। ইহুদিবাদী ইসরায়েল গত বৃহস্পতিবার গাজার কামাল আদওয়ান হাসপাতালের উপর যে হামলা চালিয়েছে তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরায়েল হামলার মধ্যে দিয়ে কার্যত উত্তর গাজার স্বাস্থ্যসেবা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ মারাত্মকভাবে পড়ে গেছে এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত একযোগে। বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয়, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না। সচিবালয় ইস্যুতে আজাদ মজুমদার বলেন, এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনার তদন্ত চালাচ্ছে, তদন্ত চালানোর জন্য আমরা সবার কাছে সহযোগিতা চেয়েছি। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবার ফিরছি বিশেষ সংবাদে। পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিঃশক্তির হস্তক্ষেপের ধ্বংসাত্মক দৃশ্যপটে পরিণত করার তীব্র বিরোধিতা করেছে ইরান ও চীন। দেশ দুটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা দেশ শক্তিগুলোকে পশ্চিম এশিয়ায় তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না। চীন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি শনিবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বৈঠক থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বৈঠকে আরাকসি ও ওয়াংই পশ্চিম এশিয়ার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন, এ অঞ্চল নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকার এ অঞ্চলের দেশগুলো রয়েছে। তারা সিরিয়ায় গোলযোগ ও নিরাপত্তাহীনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশটির জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন। চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সিরিয়ার ক্ষমতা এমন একটি সরকারের কাছে হস্তান্তর করতে হবে যেটি সেদেশের সকল জাতিগোষ্ঠীর চাহিদা পূরণ করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা পুলিশ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় শহীদ হয়েছেন। শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর ল্যাঙ্গের গোয়েন্দা পুলিশের প্রধান মুস্তফা শাহিদি সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার শিকার হন। গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার গাড়ির দিকে এগিয়ে আসতে থাকলে তিনি গাড়ি থামান এবং বের হয়ে আসেন। এ সময় হামলাকারী তার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং প্রচণ্ড বিস্ফোরণে শাহিদি মারাত্মক আহত হন। গণমাধ্যমের খবর বলছে, তিনি মাথা, মুখমণ্ডল, ঘাড় ও বুকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। ভয়াবহ আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। আত্মঘাতী হামলায় তার সঙ্গী ও বন্দর ল্যাঙ্গের গোয়েন্দা পুলিশের উপপ্রধানও মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। বিস্ফোরণে হামলাকারী মারা গেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে। শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল। এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী 13টি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল। $3 কোটি মূল্যের এ ড্রোন 50,000 ফুট উচ্চতায় একটানা 24 ঘন্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে। দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 179 জনের প্রাণহানি ঘটেছে। আজ ভোরে বোয়িং 737 মডেলের বিমানটি দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সর্বশেষ খবর অনুযায়ী 181 আরোহীবাহী বিমানটি থেকে 2 ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়, বাকি 179 জনের সবাই নিহত হয়েছেন। মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়। জেজু ইয়ারের 716 নম্বর ফ্লাইটের এই বিমানটি থাইল্যান্ড থেকে রওনা দিয়ে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেজু ইয়ারের এক মুখপাত্র। অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনোনীত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চু সাং মুক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। পশ্চিমাদের স্বার্থ রক্ষা করার জন্য নিজের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ইউক্রেনের সরকার। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এ মন্তব্য করেছেন। ফিকো বলেন, ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি কেন রাশিয়ার সাথে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তা বোধগম্য নয়। প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তিনি পুরো দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আশঙ্কা করেন, পশ্চিমা বিপজ্জনক কাজের জন্য ইউক্রেনকে বিশাল মূল্য দিতে হবে। ফিকো জোর দিয়ে বলেন, তিনি ব্যক্তিগতভাবে কখনোই পশ্চিমা রাজনীতিবিদদের সাথে যোগ দেবেন না যারা প্রকাশ্যে যুদ্ধ সমর্থন করে। এছাড়া কোনো ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার এবং রাশিয়াকে দুর্বল ও বিভ্রান্ত করার প্রচেষ্টার নামে স্লাভরা একে অপরকে হত্যা করতে কখনোই সম্মত হবে না। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ সংবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাশার আসাদের পতনের পর আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের কোনো কোনো সরকার সিরিয়ায় নিজ নিজ স্বার্থ উদ্ধারের পায়তারা চালাচ্ছে। সিরিয়ায় একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক তারা কখনই তা চায় না। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আশরাফুর রহমান।
সিরিয়ায় যে সরকারই আসুক না কেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষাই মার্কিন সরকারের সবচেয়ে বড় লক্ষ্য, এবং যে সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হবে সে সরকারকে সিরিয়ায় দেখতে চায় না মার্কিন সরকার। আর এ কারণে ওয়াশিংটন সিরিয়ায় কখনো শক্তিশালী সরকার দেখতে চায় না। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের বিশেষজ্ঞ জাফর কান্নাত বর্ষির মতে, সিরিয়ায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে মার্কিন ও ইউরোপীয় কূটনৈতিক মহলের সাম্প্রতিক ঘন ঘন যোগাযোগের কারণ হল এইসব দেশের নেতৃবৃন্দই সিরিয়ায় বাশার আসাদের সরকারকে উৎখাতের জন্য বিদ্রোহী নানা দল ও গোষ্ঠীকে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা সহ নানা ধরনের সহায়তা দিয়েছে। এই গ্রুপগুলোকে ইউক্রেনে নিয়ে গিয়ে সেখানে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, উজবেক সশস্ত্র যোদ্ধাদের ইদলিবে নেওয়া হয়েছে, আর এসবই করা হয়েছে মার্কিন সরকার ও ইসরায়েলের এবং ইউরোপের কোনো কোনো দেশের সহযোগিতা ও সবুজ সংকেত নিয়ে। এই বিশেষজ্ঞের মতে সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে মার্কিন ও পশ্চিমা কূটনৈতিক মহলের যোগাযোগের এই পর্যায়ে দুটি প্রধান লক্ষ্য হল সেখানকার চলমান রাজনৈতিক পরিবর্তন ও পশ্চিমাদের স্বার্থভিত্তিক লক্ষ্যগুলো হাসিলের তৎপরতা জোরদার করা। জাফর কান্নাত বর্ষির মতে বাহ্যিক দৃষ্টিতে সিরিয়ায় নতুন সরকার গড়ার কাজ চলছে, কিন্তু একই সঙ্গে বহু দেশ সেখানকার রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় গৃহযুদ্ধ বেঁধে যাওয়া ও দেশটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এবং সেখানে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনের সম্ভাবনা নিয়ে সন্দিহান। কারণ মার্কিন ও ব্রিটিশ সরকার সহ ইউরোপের কোনো কোনো সরকার সিরিয়ায় নিজ নিজ স্বার্থ উদ্ধারের পায়তারা চালাচ্ছে, এবং নিজেদের ও ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থেই সিরিয়ায় একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক তারা তা চায় না। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এই বিশেষজ্ঞের মতে ইঙ্গো মার্কিন সরকার বহু বছর ধরেই পশ্চিম এশিয়া অঞ্চলে ধর্মীয়, ফিরকাগত ও জাতিগত বিভেদ জোরদার করার চেষ্টা চালিয়ে আসছে। এছাড়াও তারা সিরিয়ায় এমন এক সরকারকে বসাতে চেয়েছে যারা পাশ্চাত্যের তেল ও গ্যাস স্থানান্তরের রক্ষক হবে, অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা ও পাশ্চাত্যে তেল গ্যাসের সরবরাহ নিশ্চিত না করলে সিরিয়ায় আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর যারাই যে নামেই ক্ষমতায় থাকুক না কেন, মার্কিন সরকার ও ইউরোপ তাদের সহায়তা দেবে না। কান্নাত বর্ষির মতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি ইউরোপ ও মার্কিন সরকারের সব ধরনের সহযোগিতার উদ্দেশ্য হল উপরোক্ত দুটি স্বার্থ হাসিল করা, আর এই দুই লক্ষ্যকে সামনে রেখে আপাতত তারা সাবেক সন্ত্রাসী নেতা জোরানিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কারণ বাশার আসাদের সরকারকে গণতান্ত্রিক উপায়ে বা বৈধভাবে উৎখাত করেনি সন্ত্রাসী গোষ্ঠীগুলো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক parstoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। এবার ইসরায়েলের নেভা তিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। চলমান যুদ্ধে ইয়েমেনই বিজয়ী হবে বললেন IRGC-র প্রধান কমান্ডার। গাজার স্বাস্থ্যকেন্দ্রের উপর ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরানের। গাজার হাসপাতালে হামলা মৃত্যু পরোয়ানার সামিল বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে মঙ্গলবার শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের যে ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলে দাবি। এবং আরাকচির বেইজিং সফর পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিঃশক্তির হস্তক্ষেপের ধ্বংসাত্মক দৃশ্যপটে পরিণত করার তীব্র বিরোধিতা করল ইরান ও চীন। শ্রোতা বন্ধুরা, এবার চলুন আমরা যাই পরবর্তী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম। শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনার শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি এ আলোচনায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বে আমরা জেনেছি যে ইমাম মাহদীর আবির্ভাব অনিবার্য তথা শিগগিরই উনার আবির্ভাব ঘটবে এমনটি বোঝার রয়েছে পাঁচটি লক্ষণ। হাদিসের আলোকে এসব হল ইয়েমেনিদের বিপ্লব, সুফিয়ানির বিদ্রোহ, আকাশ থেকে ভেসে আসা আহ্বান, বায়দা নামক অঞ্চলের জমিন ধসে পড়া ও নাফসে জাকিয়া নামের এক বিশিষ্ট খ্যাতিমান ব্যক্তির শহীদ হওয়া। কোন এক রমজান মাসের 23 তারিখে আকাশ থেকে এক আহ্বান আসবে ইমাম মাহদীর আবির্ভাব সম্পর্কে। তবে ইমাম মাহদীর বিশ্ব বিপ্লব ঘটবে এই ঘটনার প্রায় 3.5 মাস পর 10ই মহরম তারিখে, তথা ইমাম হুসেইন আলাইহিসসালামের অভ্যুত্থান ও শাহাদাতের বার্ষিকীতে। ইমাম মাহদীর আবির্ভাব উত্তাসন্ন হওয়ার অন্য চারটি লক্ষণও উনার বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ও এসব ঘটনার প্রভাব থাকবে পরস্পরের উপর।
আরও নানা ঘটনা ঘটবে ইমাম মাহদীর আবির্ভাবের প্রাককালে ও আবির্ভাবের সময় পশ্চিম এশিয়া অঞ্চলে, বিশেষ করে অস্থিতিশীলতায় আক্রান্ত সিরিয়া
ইমাম মাহাদির আগমনের অত্যাসন্ন ও অনিবার্য এবং ওনার আগমন অনিবার্য নয় এমন কিছু লক্ষণ অনুযায়ী পশ্চিম এশিয়ার ঘটনাবলীর প্রভাবে ধ্বংসের শিকার হবে। আর এইসব ঘটনার মধ্যে রয়েছে একটি বড় ভূমিকম্প যাতে 1 লাখেরও বেশি মানুষ নিহত হবে, সিরিয়ার গৃহযুদ্ধ ও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদ ও তাদের উপর তুর্কি হামলা, ফিলিস্তিনে পশ্চিমা দেশগুলো সশস্ত্র বাহিনীর প্রবেশ ও একই সময়ে পাশ্চাত্যেও যুদ্ধ ও মতভেদ বিরাজ করা, এবং দামেস্কের কাছাকাছি জাবিয়ে অঞ্চলের আরেকটি ভূমিকম্প ঘটা, আর সেই ভূমিকম্পে উমাইয়া মসজিদের কিছু অংশ ধ্বংস হওয়াও ইমাম মাহাদির আগমনের কিছু লক্ষণ।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদির আবির্ভাব অত্যাসন্ন বা অনিবার্য হওয়ার অন্যতম লক্ষণ হল সুফিয়ানি নামের এক ব্যক্তির বিদ্রোহ। আধিপত্যকামী ও পাথুরে হৃদয়ের অধিকারী তথা নির্দয় প্রকৃতির এই ব্যক্তির আবির্ভাব ঘটবে বর্তমান সিরিয়ার দক্ষিণাঞ্চলে। মানবজাতির শেষ ত্রাণকর্তার আবির্ভাব অনিবার্য হওয়ার অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে অতি গুরুত্বপূর্ণ এই বড় ঘটনার সম্পর্ক থাকবে। ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম থেকে বর্ণিত, সুফিয়ানির উত্থান ঘটবে রজব মাসে। সুফিয়ানি যখন ক্ষমতা গ্রহণে সক্রিয় হবে তখন অন্য দুই সমর নেতাও সিরিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নিজ নিজ সেনাদের নিয়ে যুদ্ধ করবে। অবশেষে সুফিয়ানি ব্যাপক যুদ্ধ ও রক্তপাতের পর ওই দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়ে পুরো শাম তথা প্রাচীন সিরিয়ার অন্তর্ভুক্ত সব অঞ্চল অর্থাৎ বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিনের কিছু অংশ দখল করবে। এরপর সে আরও অন্যান্য অঞ্চল ও দেশ জয়ে অগ্রসর হবে। সে তার বাহিনীকে মক্কা ও মদিনার দিকে পাঠাবে এবং সে নিজে ইরাক দখলের জন্য এগোবে। কিন্তু তার বাহিনী কিরগিসিয়া নামক অঞ্চলে তথা ইরাক সিরিয়া সীমান্তে এক বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হবে। এখানে দুই পক্ষের ভয়াবহ যুদ্ধে 20-30 হাজার সেনা নিহত হবে।
ওই একই বর্ণনা অনুযায়ী কিরগিসিয়ায় যুদ্ধের ফলে ইরাকের দিকে সুফিয়ানির অগ্রযাত্রা থেমে যাবে না, বরং তারা ইরাকের নানা শহরে নিজ অধিপতির নির্দেশে নানা অপরাধ ও ব্যাপক বিপর্যয় ঘটাবে। সেই সংকট হবে এত ভয়াবহ যে নানা হাদিস অনুযায়ী ইরাকের মোসেল অতঃপর বাগদাদ দখলের সময় 20-30 হাজার নিরপরাধ মানুষ তাদের হাতে নিহত হবে এবং জনগণের সম্পদ লুট করা হবে। সুফিয়ানি বাহিনীর যুদ্ধকামিতা ও অপরাধ তৎপরতায় আক্রান্ত হবে ধর্মীয় শহর কুফা। মহানবীর পবিত্র আহলে বাইতের অনুরাগী ও অনুসারী নারী পুরুষ এমনকি শিশুরাও এই বাহিনীর নৃশংস গণহত্যার শিকার হবে এবং তাদের অপরাধ ও অনিষ্টতা চরমে পৌঁছবে। এ সম্পর্কে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন,
সুফিয়ানি 70 হাজার সেনা নিয়ে ইরাক, কুফা ও বসরার দিকে অগ্রসর হবে। তারা এইসব অঞ্চলের আশপাশে ঘুরে বেড়াবে এবং আলেমদেরকে হত্যা করবে। তারা পবিত্র কোরআনগুলো পোড়াবে, মসজিদগুলো ধ্বংস করবে, হারামকে হালাল করবে। তারা বাজারে বাদ্যযন্ত্র বাজানোর নির্দেশ দিবে ও প্রকাশ্যে মদ পানের পদক্ষেপ নেবে ও পতিতাবৃত্তিকে বৈধ বলবে এবং যেসব বিষয়কে আল্লাহ ফরজ করেছেন সেসব বিষয়কে অবৈধ বলে ঘোষণা করবে। তারা জুলুম ও বলদর্পিতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া তো দূরের কথা, বরং সেসব বাড়াবে। তারা শিশুদের জড়ো করার নির্দেশ দেবে ও তাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করবে।
হিতবসরে মহানবীর বংশের এক ধার্মিক ও মর্যাদাবান ব্যক্তির আবির্ভাব ঘটবে উত্তর পূর্ব ইরানের দিক হতে। কালো পতাকাধারী এই ব্যক্তি সাইয়েদ ই খোরাসানি নামে পরিচিত হবেন। তিনি তাঁর বীর সেনাদের নিয়ে ইরাকের দিকে ছুটে যাবেন সুফিয়ানি বাহিনীর সঙ্গে লড়াই করতে। একই সময়ে ইয়েমেনি নামের আরেক ব্যক্তি সুফিয়ানির অপরাধযোগ্য ঠেকাতে ও সুফিয়ানি বাহিনীর সঙ্গে লড়তে ইরাকের দিকে রওনা হবেন। ইনিও হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের বংশধর ও অত্যন্ত গুণধর ও দৃষ্টিমান বা সচেতন ব্যক্তি। এই দুই বাহিনী ঐক্যবদ্ধ হয়ে নির্দয় ও পাপাসক্ত সুফিয়ানি বাহিনীকে হারিয়ে দেবে ও এই অঞ্চলের জনগণকে সুফিয়ানি বাহিনীর অনিষ্ট থেকে মুক্ত করবে। নানা হাদিসে ইয়েমেনি ও খোরাসানের সাইয়েদকে সসম্মানে উল্লেখ করা হয়েছে এবং তাদেরকে ইমাম মাহাদির সহযোগী বলা হয়েছে। ইয়েমেনির অভ্যুত্থান বা বিপ্লবকে ইমাম মাহাদির আবির্ভাব অনিবার্য হওয়ার লক্ষণ ও খোরাসানের সাইয়েদের অভ্যুত্থানকে এই মহান ইমামের আবির্ভাব ঘটার অনিবার্য লক্ষণ বলে মনে করা হয় না, বরং তাঁর আবির্ভাবের সম্ভাবনাময় লক্ষণ বলে মনে করা হয়।
শ্রোতা ভাই বোনেরা, মানবজাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলব আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে। আদর্শ জীবনযাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আমরা গত আসরে গর্ব ও অহংকারের মন্দ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। গর্ব বা অহমিকা বলতে কি বোঝায় সেটাও বলার চেষ্টা করেছি। তবে গর্বের একটা ভালো দিকও যে রয়েছে সে ব্যাপারেও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। যেমন কেউ যদি নিজের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে সম্পদ গড়ে তোলে এবং সেই সম্পদ গড়ে তোলার জন্য নিজের পরিশ্রমের কথা বলে, সেই অহংকার নেতিবাচক নয়।
কেননা এই অহংকার অন্য কেউ মেধা ও প্রতিভা কাজে লাগিয়ে পরিশ্রম করে অগ্রগতি লাভে অনুপ্রাণিত করবে। সমাজ এবং জীবনে তার এই অভিজ্ঞতার একটা ইতিবাচক দিক রয়েছে। এই গর্ব ব্যক্তির সামাজিক ও মানসিক বিকাশের কারণ হয়ে দাঁড়ায়। সবশেষে আমরা কোরআনের উদ্ধৃতি দিয়ে অহংকারের পরিণতির দিকটি তুলে ধরার চেষ্টা করেছি। পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী সৃষ্টি জগতে অহংকারের প্রকৃত উদাহরণ হল ইবলিস, মানে শয়তান। ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত এবং 6000 বছর পর্যন্ত সে আল্লাহর ইবাদতে মশগুল ছিল। ফেরেশতাদের কাতারেও তার একটা বিশেষ পদমর্যাদা ছিল। কিন্তু যখনই এই ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকার দেখালো, তখনই সে প্রত্যাখ্যাত হয়ে গেল। একেবারে চিরদিনের জন্য বিতাড়িত, পথভ্রষ্ট হয়ে গেল সে। এ নিয়ে আমরা আজকের আসরেও কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
শয়তান যে অহংকার করেছে সেটা ছিল বর্ণগত। সে বর্ণগত দিক থেকে নিজেকে অন্যদের তুলনায় শ্রেষ্ঠ বলে গণ্য করেছে। এটাই আত্মম্ভরিতা। কোরআন এই আত্ম অহমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, ইবলিস যেহেতু বর্ণগত দিক থেকে নিজেকে বড় বলে মনে করেছে, সে কারণেই তার ভেতরে অহমিকাবোধ কাজ করেছে। সূরা সোয়াদের 74 থেকে 76 নম্বর আয়াতে বলা হয়েছে, কিন্তু ইবলিস নিজে শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। রব বললেন, হে ইবলিস, আমি আমার দুহাত দিয়ে যাকে তৈরি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিয়েছে? তুমি কি বড়াই করছ না তুমি কিছু উচ্চ মর্যাদার অধিকারী? সে জবাব দিল, আমি তার তুলনায় শ্রেষ্ঠ। তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে এবং তাকে মাটি থেকে।
এ কারণে যারা এই বিশ্বাস পোষণ করে এবং যে সমাজ তাদেরকে কাজে সাহায্য সহযোগিতা করেছে, তারা অহংকারী মানসিকতাকে মেনে নিয়েছে এবং জুলুম করেছে, এমনকি তারা আইন অমান্য করেছে এবং বিদ্রোহ করেছে। কুরআনের দৃষ্টিতে অহংকার হল আত্ম এবং খোদা থেকে দূরত্ব সৃষ্টির প্রধান উৎস, বিবেক ও বিচারে ভুলের কারণ, সত্য পথ হারানোর কারণ, শয়তানের খাতায় নাম লেখানোর মাধ্যম এবং বিচিত্র অন্যায় কাজে নিজেকে জড়িয়ে দূষিত হয়ে ওঠার কারণ। এ বিষয়টিকেই পবিত্র কোরআনের সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকেই পছন্দ করেন না।
নিজেকে জানুন, নিজেকে গড়ুন, স্রষ্টার নির্দেশনায় জীবনযাপনের শৃঙ্খলা রক্ষায় আদর্শ জীবনযাপন অনুষ্ঠান শুনুন।
আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারীকে পছন্দ করেন না, তাহলে এই অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা যায় কিভাবে? কি করলে আমাদের ভেতরে অন্তরাত্মায় গর্ব অহংকার বাসা বাঁধতে পারবে না? অহংকারী হয়ে ওঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উপায় কি? সূরা বনি ইসরায়েলের 37 নম্বর আয়াতে আমরা এই প্রশ্নগুলোর সুন্দর জবাব পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুমিনদেরকে অহংকার করার ব্যাপারে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। সেখানে বলা হয়েছে, জমিনে দম্ভ ভরে চলো না, তুমি দাম্ভিকতা দেখিয়ে না জমিনকে চিরে ফেলতে পারবে, না তোমার উচ্চতা কখনো পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে।
কোরআন এভাবে অহংকার করতে নিষেধ করার পাশাপাশি মানুষের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নিজেদের ভালোবাসে এবং এক্ষেত্রে অন্যদেরকেও সদয় সহযোগিতা করে। পবিত্র কোরআনে সুরায়ে হিজরের 88 নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, আপন দয়া, অনুগ্রহ, স্নেহ, ভালোবাসার পাখা মুমিনের জন্য বিছিয়ে দাও। কোনো মানুষ যখন নিজেকে ভালোবাসে, সে জানে যে সুন্দর ও সুস্থ পরিবেশ তার জন্য উপযোগী, সুতরাং সে তার আশেপাশের সকল মানুষকেই ভালোবাসে। সেই লোক নিজেকে কখনোই অন্যদের তুলনায় বড় কিংবা শ্রেষ্ঠ বলে ভাবতে পারে না, নিজেকে আশপাশের লোকজন থেকে পৃথক করেও ভাবতে পারে না, যার ফলে সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে।
এই যে শ্রদ্ধা ও সম্মানের কথা বলা হলো, মানুষকে পর্যায়ে পৌঁছতে পবিত্র কোরআনে বিনয়ী ও শিষ্টাচারপূর্ণ আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কোরআনের দৃষ্টিতে অহংকারের ঘর ভেঙে দেওয়ার একটা উপায় হল, মানুষ যার কাছে যাবে তাকেই সালাম করবে। সালাম ও শিষ্টাচার মানুষের ভেতর থেকে অহংকারের জীবাণুগুলোকে ধীরে ধীরে দূর করে দিতে সাহায্য করে। কেননা পবিত্র কোরআনের সূরা ফোরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম। Thank you.
রাসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কখনো অশ্বারোহী অবস্থায় কাউকে তাঁর পাশ দিয়ে হেঁটে যেতে দিতেন না। তিনি বরং বলতেন, তুমি অমুক বাড়িতে যাও, আমি আসছি, ওখানে আমরা একসঙ্গে মিলিত হব। এর কারণ হল, অশ্বারোহীর পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অশ্বারোহীর মনে অহংকার বাসা বাঁধতে পারে, পক্ষান্তরে পথচারীর মনে হীনমন্যতা দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। এই সব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাকে নিজেদের জীবনে কাজে লাগিয়ে আমরা যেন আদর্শ জীবনযাপন করতে পারি, সেই প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ভ্রমণ।
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নামকরা প্রদেশ ইস্পাহানে গিয়েছিলাম। ইস্পাহান প্রদেশের কেন্দ্রীয় শহরের নামও ইস্পাহান। ইস্পাহানকে বলা হয় নেসফে জাহান, মানে অর্ধ বিশ্ব। আবার ইস্পাহান শহরকে বলা হয় মৌজেয়ে হামিশে জেন্দেয়ে ইরান, এর অর্থ হল অমর জাদুঘর। সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এই শহরে রয়েছে ঐতিহাসিক বহু নিদর্শন এবং প্রাণবন্ত ও মনোরম দৃশ্যাবলী। হাকামানিশিদের সময়ে ইস্পাহান শহরে ছিল শাসকদের রাজকীয় বাসভবন। বিভিন্ন শহরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টও ছিল ইস্পাহান শহর।
বিশেষ করে এই দুই কারণে ইস্পাহান শহরের গুরুত্ব ছিল ব্যাপক। এই গুরুত্বের কথা বিবেচনা করেই হয়তো গ্রিক ভূগোলবিদ স্ট্রাবন ইস্পাহান শহরকে ইরানের কেন্দ্রীয় শহর বলে উল্লেখ করেছিলেন। ভৌগোলিক দিক থেকেও কেন্দ্রীয় অবস্থানের কারণে এবং প্রাচীনকালের ব্যবসায়ী কাফেলার চলাচলের মহাসড়কের মাঝে অবস্থানের কারণে ইস্পাহান বেশ কয়েক যুগ ধরে প্রাদেশিক রাজধানী হিসেবে মর্যাদার আসনে ছিল। এ কারণেই এই শহরে গড়ে উঠেছে ইতিহাসের বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ ও মূল্যবান বহু নিদর্শন। বলা বাহুল্য, ইস্পাহান শহরটি যেন শিল্প, সংস্কৃতি আর ঐতিহাসিক নিদর্শনের জাদুঘরে পরিণত হয়েছে। তাই ইরানের সুন্দরতম, বিখ্যাত এবং পর্যটক আকর্ষণীয় শহর ইস্পাহান। তাই ইরানের বিভিন্ন এলাকার লোকজন যেমন এই শহর দেখতে আসে, তেমনি বিদেশি বহু পর্যটকও সারা বছর ধরেই ভ্রমণ করতে আসে এই শহরে। আমরা এই ইস্পাহান শহর নিয়ে আজকের আসরে আরও কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি প্রত্যাশা করছি।
গত আসরে আপনাদের কথা দিয়েছিলাম যে ইস্পাহানের ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনের সঙ্গে আমরা আজকের আসরে পরিচিত হবার চেষ্টা করব। আপনারা জানেন যে এই শহরটি ইসলামী সভ্যতার লালনভূমি এবং ইসলামী সাংস্কৃতিক রাজধানী হিসেবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। তাই ইসলামী সাংস্কৃতিক রাজধানীতে দেশি বিদেশি পর্যটকরা যে বেড়াতে আসবে তাতে আর আশ্চর্য হবার কি আছে। বছরে কয়েক মিলিয়ন পর্যটক ইস্পাহান ভ্রমণে আসে, তবে বেশিরভাগ পর্যটক সাধারণত বসন্ত ঋতুতে এবং ইরানের বিশেষ উৎসব নওরোজের সময় বেড়াতে আসে এখানে। কি আছে এই শহরে, এই কৌতূহলী প্রশ্নটি সবার মনেই উঁকি ঝুঁকে মারবে, এটাই স্বাভাবিক।
হ্যাঁ, বলছি শ্রোতা বন্ধুরা, এই শহরে রয়েছে ঐতিহাসিক বহু স্থাপত্য নিদর্শন। বিশেষ করে ইসলামী যুগের সুন্দর সুন্দর অনেক স্থাপনায় ভরপুর এই শহর। শহরে রয়েছে সুন্দর সুন্দর অনেক মহাসড়ক, রয়েছে অসংখ্য ব্রিজ। ছাউনিযুক্ত এসব ব্রিজের সৌন্দর্য একেবারে অন্যরকম আকর্ষণীয়। প্রাচীন শাসনামলের অসংখ্য প্রাসাদ যেমন রয়েছে, তেমনি রয়েছে অবাক করা স্থাপত্য কাঠামোর অনেক মসজিদও। এসব মসজিদের স্থাপত্য শৈলীর অনন্য বৈশিষ্ট্যের পাশাপাশি কোনো কোনো মিনার আজও দর্শকদের চেহারায় বিস্ময় রেখা টেনে দেয়। এত সব অসাধারণ এবং ব্যতিক্রম ধর্মীয় স্থাপনার কারণেই ইস্পাহান ইরানের সাংস্কৃতিক অভিধানে নেসপে জাহান মানে অর্ধবিশ্ব নামে পরিচিত। আমরা এ বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন প্লিজ।
হ্যাঁ, দেখার তো আছে কত কিছু, কিন্তু শুরু করা যায় কোথেকে সেই ভালো। ইমাম স্কোয়ার থেকে শুরু করা যাক। ইমাম স্কোয়ারের আরেক নাম হল নকশে জাহান। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটি অন্তর্ভুক্ত হয়েছে অনেক আগে। স্কোয়ারটি দৈর্ঘ্যে 500 মিটার আর প্রস্থে 165 মিটার। স্কোয়ারের চারপাশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। স্থাপনাগুলোর বেশিরভাগই সাফাভি যুগের। স্কোয়ারের মাঝখানে রয়েছে একটি হাউস। বেশ বড় সড় ওই হাউজের মাঝখানে রয়েছে একটি চমৎকার ফোয়ারা। ফোয়ারাটি দেখার মতো আকর্ষণীয়। সেই শাহ আব্বাস সাফাভি শাসনামলের এই স্কোয়ারটি দেখলে এখনও মনে হবে কদিন আগেই মনে হয় বানানো হয়েছে। বেশ আধুনিক এবং তক্তকে ঝকঝকে। প্রাচীনকালে এই স্কোয়ারটিকে চোগান খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। চোগান হল আধুনিক পোলো খেলা। পোলোকে পৃথিবীর প্রাচীনতম খেলা বলে ধরে নেওয়া হয়।
কোনো কোনো বিশেষজ্ঞদের মতে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে পোলো খেলা প্রচলিত হয় ইরানে। পোলো খেলা মাঠে খেলতে হয়। ঘোড়ার পিঠে চড়ে একটা লাঠি আর বল দিয়ে পোলো খেলতে হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এটি একটি রাজকীয় খেলা, কেননা এটা অত্যন্ত ব্যয়বহুল। এ কারণে এটাকে রাজকীয় বা রাজপুত্রদের খেলাও বলে। ইমাম স্কোয়ারের উত্তর এবং দক্ষিণ প্রান্তে এখনও পোলো খেলার গেইটের বিমগুলো দেখতে পাওয়া যায়। স্কোয়ারের চারপাশে জুড়ে যেসব ঐতিহাসিক স্থাপনা রয়েছে সেগুলোর মাঝে আলিকাপু প্রাসাদ, ইমাম মসজিদ বা শাহ মসজিদ, শেখ লুৎফুল্লাহ মসজিদ ইত্যাদি স্থাপনা স্কোয়ারের সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক মূল্য বাড়িয়ে দিয়েছে। এগুলোর বাইরেও স্কোয়ারের সঙ্গে দোতলা মার্কেট বানানো হয়েছে, যেখানে 200 দোকান রয়েছে। এই দোকানগুলো সাধারণ দোকান নয়। এগুলোতে বিক্রি যেমন হয় তেমনি প্রদর্শনীও হয়। ইস্পাহানের সমৃদ্ধ হস্তশিল্প বিক্রি হয় এসব দোকানে। এ নিয়ে আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকবেন আশা করছি।
ফার্সি ভাষায় এগুলোকে বলে হুজরা। সাধারণ দোকানকে ফার্সিতে মাগজে কিংবা সুপার বলা হয়। মিনিয়েচার শিল্প, কাষ্ঠ খোদাই শিল্প থেকে শুরু করে সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকাজের বিচিত্র শিল্প আপনার সামনে বসেই শিল্পীরা তৈরি করবে। আপনার যত কৌতূহল, সব কৌতূহলের জবাব দিবে তারা হাসি মুখে। ইমাম স্কোয়ার বা নকশে জাহান নিয়ে কথা বলছিলাম আমরা। এ স্কোয়ারের অনেকগুলো প্রবেশপথ আছে। স্কোয়ারের চারপাশেই চারটি বাজার আছে। এসব মার্কেট এমনভাবে বানানো হয়েছে যে কেউ চাইলেই এইসব দোকানের ভেতর দিয়ে স্কোয়ারে প্রবেশ করতে পারবে। সফাবির শাসনামলে এই বাজারগুলো এক একটি এক এক পেশার জিনিসের জন্য নির্দিষ্ট ছিল। বর্তমানে স্কোয়ারের পশ্চিম পাশের বাজারটিতে তামা শিল্পের জিনিসপত্র বিক্রি হয়, আর উত্তর পাশের বাজারে বিক্রি হয় কার্পেট বা কার্পেট জাতীয় অন্যান্য সামগ্রী।
তো শ্রোতা বন্ধুরা, হাতে তো আজ আর সময় নেই, পরবর্তী আসরে আবারও আমরা ইস্পাহান নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি সেই আসরেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আসরের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Tehran-ն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն է։